ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশের রাত ১০টা এবং ভারতে রাত ৩:৩০। আমি সঞ্জনা ফিরোজ সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের বাংলা অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে জহরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।
ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
ঈদের বাজারের চাকচিক্য ঢেকে গেছে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকায়।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
আজ বুধবার ভারতীয় সময় সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনার কবলে পড়ল একটি বেসরকারি ট্যুরিস্ট বাস।
এছাড়াও রয়েছে আমাদের নিয়মিত কলিন শো হ্যালো ওয়াশিংটন। তবে প্রথমে শুনুন বিশ্ব সংবাদ সরকার কবিরউদ্দিনের কাছে।
খবর পড়ছি সরকার কবিরউদ্দিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার ঘোষণা দিয়ে বলেছেন উত্তর কোরিয়ার তরফে পারমাণবিক কোনো হুমকি এখন আর নেই। সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠক সেরে একথা বললেন তিনি দেশে ফিরে এসে। এই মাত্রই ফিরলাম দীর্ঘ পথ পাড়ি দিয়ে, বললেন তিনি। বললেন, ওই যেদিন দায়িত্ব হাতে নিয়েছিলুম সেদিনের তুলনায় সবাই এখন আরও বেশি নিরাপদ বোধ করতে পারেন। টুইট বার্তা বললেন, লিখলেন, কিম জং উনের সঙ্গে দেখা হল আগ্রহদীপক ঘটনা, অস্তিবাচক অভিজ্ঞতা, উত্তর কোরিয়ার সম্ভাবনা অতীব উত্তম। শীর্ষ আলোচনায় মঙ্গলবার কিম পূর্ণাঙ্গ পরমাণু মুক্তকরণে সম্মত হন এ কথা বলেই ট্রাম্প অপ্রত্যাশিতভাবে উল্লেখ করেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া তিনি বন্ধ করে দিচ্ছেন। কবে কিভাবে উত্তর কোরিয়া পরমাণু মুক্ত হবে দু নেতা যে সনদে সই করেছেন সেই তাতে কথাটা সামিল করা হয়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে নিরাপত্তা সুরক্ষার নিশ্চয়তাই বা কিভাবে দেবে নির্দিষ্টভাবে সে কথাও ওতে বলা নেই। সমালোচকেরা চুক্তিপত্রে নির্দিষ্টভাবে বিস্তারিতভাবে বিষয়াদির উল্লেখ নেই বলে বলছেন ট্রাম্প কিমের সঙ্গে বেশ কয়েক ঘণ্টার কথাবার্তায় নগণ্য কিছুর বিনিময়ে অনেক বেশি কিছু দিয়ে ফেললেন কিনা তা নিয়েও জিজ্ঞাসা তুলে ধরছেন তিনি। উত্তর কোরিয়ার কোনো নেতার সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের এই প্রথম কোনো বৈঠক হল। ট্রাম্প এর অফার পক্ষাবলম্বনে বলেছেন পরমাণু শক্তিধর উত্তর কোরিয়ার তরফের হুমকির মোকাবেলায় এটি বড় মাপের পদক্ষেপ একটা। বলেন, কিম সরকার যে কাল বিলম্ব না করেই কথা মতো প্রক্রিয়ার সূচনা করবেন সেটাই তিনি মনে করেন। বলেন, আমার ক্ষমতারোহণের আগে লোকে ভাবত আমরা বুঝি উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে তুলব। প্রেসিডেন্ট ওবামা বলেছিলেন উত্তর কোরিয়া আমাদের সবচেয়ে বড় এবং সবচেয়ে মারাত্মক সমস্যা, এখন আর তা নেই, আজকে রাতে নিশ্চিন্তে ঘুমন। যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত বিল রিচার্ডসন ভয়েস অফ আমেরিকাকে বলেন গণপ্রজাতন্ত্রী কোরিয়া বা ডিপিআরকে এর ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিষয়ে উত্তর কোরীয়রা কি করবে তারই যাচাইকরণ নিয়ে তিনি চিন্তান্বিত। তিনি পরমাণু হ্রাস, শান্তি চুক্তি বা মানবাধিকার নিয়েও কোনো বিবরণ তাতে নেই। ইতিমধ্যে উত্তর কোরিয়ার সরকারি মালিকানাধীন বার্তা সংস্থা কিমের উদ্ধৃতি দিয়ে বলেছে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রকে একে অন্যের বিরুদ্ধে পরস্পর প্ররোচনামূলক হিংসাত্মক সামরিক তৎপরতা বন্ধ করতে হবে, এটা অতীব জরুরি। একই সঙ্গে তিনি সামরিক মহড়া বন্ধের ব্যাপারে ট্রাম্পের প্রতিশ্রুতিরও উল্লেখ করেছেন। কিম বলেন যুক্তরাষ্ট্র আস্থা বর্ধনের আন্তরিক উদ্যোগ নিলে তিনি পরবর্তী সম্পূরক স্তরে অতিরিক্ত শুভেচ্ছার পদক্ষেপ গ্রহণ করবেন। রিপোর্টে আরও বলা হয় কিম ট্রাম্পকে পিয়ংইয়াং সফরের জন্যে, ট্রাম্প কিমকে ওয়াশিংটনে আসার জন্যে আমন্ত্রণ জানিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত আরও রিপোর্ট রয়েছে আমাদের বিশ্ব সংবাদের পর মূল অনুষ্ঠানে। চীনের বিশাল সংকট কবলিত টেলিকমিউনিকেশনস ব্যবসা সংস্থা জিটিইর শেয়ার দর পড়ে গিয়েছে আজ বুধবার ৪০%-এরও বেশি নিচে। বাণিজ্য বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ১০০ কোটি ডলার জরিমানা দিতে সম্মত হবার পর প্রথম দিনের বেচাকেনায় এই দশা হয়েছে জিটিইর। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানির কাছ থেকে তাদের স্মার্টফোন এবং অন্যান্য অনুষঙ্গ যন্ত্রাদির জন্য অতীব প্রয়োজনীয় সফটওয়্যার এবং হার্ডওয়্যার কেনার ব্যাপারে ট্রাম্প প্রশাসন এদের ওপর ৭ বছরের নিষেধাজ্ঞা আরোপ করে। জিটিই তাদের যন্ত্র অনুসঙ্গে যুক্তরাষ্ট্রের তৈরি যন্ত্রখণ্ড বসিয়ে যুক্তরাষ্ট্রের তরফে নিষেধাজ্ঞা রয়েছে, যেমন ইরান এবং উত্তর কোরিয়া, এমনি সব দেশে তা বিক্রি করার দায়ে যুক্তরাষ্ট্র জিটিইকে জরিমানা করে। ফুটবলের গভর্নিং বডি ঘোষণা দিয়েছে ২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ হবে যৌথভাবে কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। ফিফা সদস্য দেশসমূহের ভোট পড়েছে। এ বাবদে 134-65 এই ফারাকে রানার আপ দেশ হয়েছে মরক্কো। প্রেসিডেন্ট ট্রাম্পের মনঃপুত হয়েছে ফিফার এ নির্বাচন। 1994 পরই প্রথম আবার বিশ্বকাপের খেলা হবে যুক্তরাষ্ট্রে। 2026 টুর্নামেন্টে অংশ নেবে মোট 48 দল। একসঙ্গে 3 দেশে টুর্নামেন্ট হবে 2026 প্রথম। 80 খেলার মধ্যে 60 খেলা হবে যুক্তরাষ্ট্রে, বাদ বাকি 20 খেলার 10-টি করে অনুষ্ঠিত হবে কানাডা এবং মেক্সিকোতে। আর এবছর 2018 বিশ্বকাপ শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার রাশিয়ায়। প্রথম খেলা হবে রাশিয়া এবং সৌদি আরবের মধ্যে। মাঝখানে 2022 বিশ্বকাপ হবে কাতারে। বাংলাদেশে গত কয়েকদিনের প্রবল বর্ষণে এবং সীমান্তের ওপার থেকে ধেয়ে আসা পানির ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা দেখা দিয়েছে বলে জানাচ্ছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম তাঁর এই রিপোর্টে।
স্থানীয় প্রশাসনের তরফে জানা গেছে, নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় মৌলভীবাজার, চট্টগ্রাম, ফেনী এবং খাগড়াছড়ি জেলাসমূহের বিশাল এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন, ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বাড়িঘর তলিয়ে গেছে। বন্যা দুর্গত এলাকাগুলো থেকে সংবাদদাতারা জানিয়েছেন, সেখানে বিশুদ্ধ পানি, খাদ্য এবং ঔষধের অভাব দেখা দিয়েছে। এদিকে ব্যাপক বৃষ্টি ও ভূমিধসের কারণে কক্সবাজার জেলার উখিয়া এবং টেকনাফে স্থাপিত রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো থেকে এ পর্যন্ত অন্তত 100+ পরিবারকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এক সাম্প্রতিক জরিপ শেষে অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM জানিয়েছে, বর্ষা মৌসুম পুরোপুরিভাবে শুরু হলে অন্তত 1,20,000 শরণার্থী বন্যা ও ভূমিধসের ঝুঁকিতে থাকবে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আজ বুধবার ভারতীয় সময় ভোর 5:00 ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মেইনপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ বিনাশ হয়েছে 17 ব্যক্তির। জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
পর্যটকদের নিয়ে রাজস্থানের জয়পুর থেকে উত্তরপ্রদেশের ফারুকাবাদের দিকে যাচ্ছিল বাসটি। কিরাতপুর গ্রামের কাছে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় বেসরকারি ভলভো বাসটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ক্রেনের সাহায্যে দুমড়ে মুচড়ে যাওয়া বাসটিকে তোলা হয়। ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 17 জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান সেখানকার পুলিশ প্রশাসনের। মেনপুরির জেলাশাসক প্রদীপ কুমার জানিয়েছেন, ঘটনায় আহত অন্তত 35 জন যাত্রী, তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে ইতাওয়া জেলার সাফাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত গতিতে বাস চালানোতে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা পুলিশ প্রশাসনের।
সৌদি নেতৃত্বাধীন যে জোট ইয়েমেনের নির্বাসিত সরকারকে মদত যোগাচ্ছে, সেই তারা ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর শহর হোদেইদার উপর আক্রমণ অভিযান চালিয়েছে আজ বুধবার। এই হোদেইদা এবং ইয়েমেনের রাজধানী সানা এ দুয়েরই নিয়ন্ত্রণ রয়েছে হৌথি বিদ্রোহীদের হাতে। সংযুক্ত আরব আমিরাত ওই জোটের ভাগিদার এবং তারা বলেছে আজ বুধবার ছিল হৌথিদের ওই বন্দর শহর ছেড়ে যাওয়ার জন্য নির্ধারিত শেষ দিন। ইয়েমেনে খাদ্য সামগ্রী ও ত্রাণ সহায়তা পৌঁছিয়ে দেবার জন্য এই বন্দর শহর হোদেইদার গুরুত্ব অপরিসীম। জাতিসংঘ বলছে, প্রধানত ওই জোটের তরফের বোমাবাজির কারণেই এ পর্যন্ত 10,000-এরও বেশি মানুষের প্রাণ বিনাশ হয়েছে। উদ্ধারকৃত মানুষজন বোঝায় একটি সমুদ্রপথের শত শত অভিবাসীকে ফিরিয়ে দেওয়া নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইটালি সরকারকে ধিক্কার জানিয়ে যে বক্তব্যের অবতারণা করেন, তারই প্রতিক্রিয়ায় ইটালি আজ বুধবার ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করে। ম্যাক্রন বলেন, আন্তর্জাতিক বিধিবিধানের শর্তানুযায়ী ইটালির উচিত ছিল প্রধানত আফ্রিকার দক্ষিণাঞ্চলের ওই অভিবাসীদেরকে আশ্রয় দেওয়া। ফ্রান্সের সরকারি মুখপাত্র বেঞ্জামিন গ্রিভো জানান, ম্যাক্রন তাঁর মন্ত্রিসভার সদস্যবর্গকে বলেন, নাটকীয় মানবিক এ পরিস্থিতির ব্যাপারে ইটালি সরকারের আচরণে কিছুটা নৈরাশ্যবাদিতার দায়িত্বহীনতার পরিচয় মিলেছে। ইটালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তিও সালভিনি বলেছেন, ফ্রান্সের নিজেরই তো আরও বেশি সংখ্যায় অভিবাসীদের আশ্রয় দেবার কথা, ম্যাক্রনের এখন কথা নয় কাজ করে দেখানো প্রয়োজন। ইটালির ডেপুটি প্রধানমন্ত্রী লুইগি ডিমাইও ফ্রান্সের বিরূপ সমালোচনা করেছেন। 629 অভিবাসীকে স্পেনে নিয়ে যাবার জন্য ইটালি গতকাল মঙ্গলবার 2 জাহাজ পাঠায়। সোমবার স্পেন অপ্রত্যাশিতভাবেই ওই অভিবাসীদেরকে গ্রহণ করতে তাদের সম্মতির কথা জানায়। এ অভিবাসীরা ইটালি ও মল্টার মধ্যবর্তী সাগরবক্ষে আন্তর্জাতিক দরিয়ায় আটকে রয়েছেন। এদেরকে লিবীয় উপকূলবর্তী সমুদ্রবক্ষ হতে উদ্ধার করা হয় এই সদ্য সমাপ্ত সপ্তাহান্তে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্থায় শিশু যৌন নির্যাতনের যে যে ঘটনা ঘটেছে তার শিকার জানা যারা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে তিনি এবছরের শেষের দিকে ক্ষমা প্রার্থনার ঘোষণা দেবেন। খবর শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে 1575 কিলোহার্টজে। দীর্ঘ 7 দশকের বিবাদ সরিয়ে রেখে আমেরিকা এবং উত্তর কোরিয়া যদি একটা নিষ্পত্তির পথে এগোতে পারে, তবে ভারত আর পাকিস্তান তাদের সমস্যার সমাধানে এগিয়ে আসবে না কেন? সিঙ্গাপুরের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের করমর্দন দেখে একথাই ভেবেছেন ভারত পাকিস্তানের বহু মানুষ। এ সম্পর্কে আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্তের প্রতিবেদন।
ভারত ও পাকিস্তানও যেমন অবিভক্ত উপমহাদেশের অংশ, বহু হাজার বছরের সভ্যতা ও সংস্কৃতির অংশীদার, দুই কোরিয়ার ক্ষেত্রেও মোটামুটি একই কথা খাটে। কয়েক মাস আগেও এমন ঘটনা কল্পনার বাইরে ছিল। ভারত পাকিস্তানের সম্পর্ক বদলের আকাঙ্ক্ষার পেছনেই সেই একই চিন্তা কাজ করতে পারে। আপাতত আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কে উন্নতিতে ভারতের কী প্রতিক্রিয়া? সহজ কথায়, ভারতের বিদেশ মন্ত্রক সিঙ্গাপুরের এই করমর্দনকে স্বাগত জানিয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক অতীতে খুব উষ্ণও ছিল না, আবার শীতলও নয়। বরং বাণিজ্যিক সম্পর্কের দিক থেকে বলা যায় ভারত উত্তর কোরিয়ার তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক সঙ্গী। এবার যে দুই দেশের বাণিজ্য বাড়বে সে কথা অনায়াসেই বলা যায়। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে আসন্ন ঈদের আনন্দকেও যেন ম্লান করে দিয়েছে বিশ্বকাপ ফুটবল নিয়ে উত্তেজনা। আজ রাত পোহালেই রাশিয়ায় বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে চলেছে। বাংলাদেশে ফুটবল প্রেমিকদের আগ্রহ এবং উত্তেজনা নিয়ে এই রিপোর্টটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
শহর, বন্দর, গ্রাম সর্বত্রই বিশ্বকাপ ফুটবলের ঢেউ। ঈদের বাজারের চাকচিক্য ঢেকে গেছে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকায়। রাজনীতিতে যেমন দেশটা আওয়ামী লীগ বিএনপিতে বিভক্ত, ঠিক তাই আর্জেন্টিনা ব্রাজিলেও। পতাকা বানাতেও প্রতিযোগিতা। জমি বিক্রি করে মাগুরার কৃষক আমজাদ হোসেন 5.5 কিলোমিটার দৈর্ঘ্য জার্মানির পতাকা বানিয়ে আন্তর্জাতিক খবর হয়েছেন। জার্মান দূতাবাস কর্মকর্তা কেরেন বিজোরা পতাকা উন্মোচন করেন। এ সম্পর্কে তিনি বলেন, এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ জার্মান পতাকা। শুধু কি তাই, পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জে 3 জন মারা গেছে। এর মধ্যে নারায়ণগঞ্জে 12 বছরের কিশোরের মৃত্যু ছিল মর্মান্তিক। 4 বছর পরপর বাংলাদেশে এমনটা ঘটে। অথচ কে না জানে ফুটবলের আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে 211টি দেশের মধ্যে বাংলাদেশের স্থান 194তম। ফুটবল বিশেষজ্ঞ দৈনিক কালের কণ্ঠে ডেপুটি এডিটর মোস্তফা মামুন মনে করেন এটা এক ধরনের বাড়াবাড়ি।
আমি আসলে এটাকে একটু বাড়াবাড়ি মনে করি। বাড়াবাড়ি মনে করি এই অর্থে যে এমনি ঠিক আছে এক্সপ্রেশন দেখানো, মানে মানুষের, আমাদের যেহেতু দেশে যেহেতু ফুটবলটা এখন অত পপুলার না, আমাদের ফুটবল ডাউনওয়ার্ড, এই কারণে আমাদের যে ফুটবল ভালোবাসা ওইটা আসলে ওই ব্রাজিল আর্জেন্টিনার দিকে শিফট করে গেছে। এই জন্য আসলে আমরা ওই 4 বছরের জমানো ভালোবাসার একটা এক্সপ্রেশন আমরা ওয়ার্ল্ড কাপে দেখতে পাই। কিন্তু এটা করতে গিয়ে যেটা হয় যে আমরা আসলে অনেক ক্ষেত্রে দেখা গেলো যে আমরা আমাদের সীমানা ছাড়িয়ে যাই।
বাংলাদেশের ফুটবল উন্মাদনা নিয়ে সমাজ বিজ্ঞানীরাও হিসাব মেলাতে পারেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক নেহাল করিম বলেছেন, এসব মানুষের অনেকেই জানেন না যে আর্জেন্টিনা ও ব্রাজিল কোথায়, তারপরও তারা কেন এই দুটি দেশ নিয়ে পাগল তা বুঝতে পারি না। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এখন শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার ঐতিহাসিক শীর্ষ বৈঠক, এবং আপনাদের সঙ্গে আছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সঞ্জনা। শ্রোতা বন্ধুরা, যেমনটি শুনলেন, আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার ঐতিহাসিক বৈঠক। আমাদের সঙ্গে আজ রয়েছেন দুজন বিশেষ অতিথি। ঢাকা থেকে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। প্রফেসর ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। হ্যালো, ধন্যবাদ। আর যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে যোগ দিচ্ছেন ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিজ, আমেরিকান পাবলিক ইউনিভার্সিটি সিস্টেম, আমেরিকান মিলিটারি ইউনিভার্সিটির সঙ্গে আছেন তিনি। ডক্টর সাইদ ইফতেখার আহমেদ, আপনাকেও অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
দীর্ঘ জল্পনা কল্পনা এবং বৈরিতার অবসান ঘটিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সিঙ্গাপুরের সান্তোসা দ্বীপের কাপেলা হোটেলে অনুষ্ঠিত বৈঠকে ইতিহাস সৃষ্টি করলেন। ওই বৈঠকের মধ্যে দিয়ে পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক দেশের সঙ্গে সারা বিশ্বের অচলাবস্থার অবসান ঘটবে। নিঃসন্দেহে যুগান্তকারী এই ঘটনা এবং ঐতিহাসিক এই ঘটনা আমরা আশা করছি। তো ভূ রাজনৈতিক দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম। ওই বৈঠকের নানা দিক, সম্ভাবনা, বাস্তবায়ন, সাফল্য ইত্যাদি নিয়েই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন। তাহলে আমরা শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা সিঙ্গাপুরে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক শেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে প্রেসিডেন্ট গ্রেটা ভ্যান সাস্টেরেনকে যে সাক্ষাৎকারটি দেন তারই কিছু অংশ শ্রোতাদের শোনাতে চাইছি। আসুন শুনে নিই।
What surprised you today about Kim Jong-un?
Really, he's got a great personality. He's a, you know, funny guy. He's a very smart guy. He's a great negotiator. He loves his people. Not that I'm surprised by that, but he loves his people. And I think that we have a, you know, the start of an amazing deal. We're going to de-nuke North Korea. It's going to start immediately. And a lot of other things are happening, including getting the remains back. You know, that's been... I know you've been so involved in so many ways in North Korea, but getting the remains back, Greta, is so important to so many people. They've called me, they've written me letters, please, can you do it? And he's agreed to do that. Thousands of people, so, you know, who died in the war. So that's a big deal.
So you put the human rights issue on the table today, and he reacted how?
Very well. I mean, we obviously were talking about the denuclearization 90% of the time.
উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে যেমন কেমন মনে হলো, গ্রেটা এই প্রশ্ন করেছিলেন, তার কোন দিকটি আপনাকে অবাক করেছে? এই প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, তিনি একজন দারুণ ব্যক্তিত্বের মানুষ, তিনি এক মজার মানুষ, খুব বিচক্ষণ, একজন ভালো আলোচক, তিনি তার জনগণকে ভালোবাসেন, তাতে যে আমি অবাক হয়েছি তা নয়, তবে মনে হয়েছে তিনি তার জনগণকে ভালোবাসেন এবং আমি মনে করি আমরা একটি চমৎকার চুক্তির দিকে এগোনোর পথে হাঁটা শুরু করলাম। আমরা উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করতে যাচ্ছি। তো প্রফেসর ইমতিয়াজ আহমেদ, প্রথমেই আপনি তো শুনলেন প্রেসিডেন্টের মন্তব্য বক্তব্য, তো আপনার মন্তব্য বক্তব্য শুনতে ইচ্ছুক আমরা।
ধন্যবাদ। হ্যাঁ, আমিও পুরো কি বলা হয় খবরটা তিনি ঘটল গতকাল সেটা শুনেছি এবং তার প্রেস কনফারেন্সটাও শুনেছি। আমার কাছে চারটা জিনিস মনে হয়েছে। একটা হলো বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প নিজে যেভাবে তার ফরেন পলিসি প্রথম থেকে হচ্ছে, একটা জিনিস মোটামুটি পরিষ্কার হচ্ছে, সেটা হচ্ছে যে সে আমেরিকা রীতিমতো এক ধরনের নিয়ে এসে আমেরিকার ইন্টারেস্টে যেতে হবে, এখানে সেই বিশ্বায়নের যে বিষয় সেটা নিয়ে আর চলবে না, কারণ আমেরিকার অর্থনীতি যেহেতু রিলেটিভলি অত ভালো অবস্থা নেই, এটাকেই আগে ঠিক করতে হবে। এই জিনিসটা মোটামুটি পরিষ্কার হয়েছে তার কি বলা হয় ফরেন পলিসিতে, যার একটা অংশ আমি মনে করি যে এই এই সফরের মধ্যে থেকে আসবে। দ্বিতীয় যে জিনিসটা মধ্যে সবসময় ছিল সেটা হলো খবরের ফাঁকা, নিউজের ফাঁকা, সেটা ভালো অর্থে বলি বা খারাপ অর্থে বলি, সবসময় তার একটা মনে হয় এক ধরনের ফ্যাশন তৈরি হয়েছে যে আমাকে যেভাবে হোক
প্রফেসর ইমতিয়াজ, আপনার লাইনটা, আপনার কথা আমরা ঠিক শুনতে পাচ্ছি না স্পষ্ট ভাবে, তো ঠিক আছে আপনি কন্টিনিউ করুন। জি বলুন। এখন ভালো
প্রফেসর ইমতিয়াজ,
আপনাকে আমরা আবারও আপনার কাছে ফিরে আসছি, কারণ আপনার গুরুত্বপূর্ণ এইসব বক্তব্য আমরা খুব স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না। তো আমাদের প্রডিউসার যিনি আছেন তাওহিদ তেমনটি জানালেন, তো আমরা আবারও ফিরে আসছি, আপনার লাইনটা কিছুটা সময়ের জন্য আমরা কেটে দিয়ে আবারও আপনার কাছে ফিরে আসব, আশা করি লাইনটা পরিষ্কার হয়ে যাবে। ইতিমধ্যে আমরা চলে যাচ্ছি সাইদ ইফতেখার আপনার কাছে, আপনার প্রারম্ভিক বক্তব্য শুনে আমরা আমাদের যে শ্রোতারা টেলিফোন করতে শুরু করেছেন তাদের কাছে চলে যাচ্ছি। শ্রোতা বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন।
ধন্যবাদ।
ধন্যবাদ।
আমরা দেখছি যে আলোচনাটা হয়ে যাবার পর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অনেক বেশি উচ্ছ্বাস দেখানো হচ্ছে, উচ্ছ্বাস উত্তর কোরিয়ার পক্ষ থেকেও দেখানো হচ্ছে, কিন্তু উচ্ছ্বাসটা যেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই অনেকটা বেশি। এই ক্ষেত্রে তাহলে প্রশ্ন যেটি দাঁড়াচ্ছে যে আলোচনার ফলে কে লাভবান হলো, আলোচনা কি শুধুই একটি আড়ম্বর নাকি এর থেকে কিছু বেরিয়ে এসছে। তবে যারা বিশ্লেষক রয়েছেন, যারা কূটনীতিবিদ রয়েছেন, তারা কিন্তু আলোচনার ফলাফল নিয়ে এখনো সন্দিহান। আলোচনার একটি বিষয় ছিল, মানে মূল বিষয়টাই ছিল উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রমুক্তকরণ, এই এবং এই বিষয়ে দুপক্ষই আসলে সম্মত হয়েছে এবং দুপক্ষই এই ধরনের একটি যে ঘোষণা সে ঘোষণায় স্বাক্ষর করেছে। কিন্তু এই যে আপনার স্বাক্ষর যে সমঝোতা পত্র তাতে কিন্তু অনেকটা অস্পষ্ট কতগুলি বিষয় রয়েছে। পারমাণবিক অস্ত্রমুক্তকরণের কথা যখন বলা হচ্ছে, কিন্তু এট দ্য সেম টাইম কিন্তু বলা হয়নি যে কখন বা কোন সময়টার মধ্যে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র থেকে আপনার সমস্ত রকম পারমাণবিক অস্ত্রকে ধ্বংস করবে এবং উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রমুক্ত হবে। এবং এখানেও কিন্তু আরেকটি জিনিস পরিষ্কার নয়, সেটি হচ্ছে উত্তর কোরিয়া যে সমস্ত পারমাণবিক অস্ত্র বর্জন করেছে সেটি কি করে ভেরিফাই করা হবে। তো চুক্তিতে এ ধরনের কিছু অস্পষ্ট বিষয় রয়ে গেছে এবং অনেকে যেটা মনে করেন যে উত্তর কোরিয়াকে অনেক বেশি ছাড় দেওয়া হয়েছে, যেমন এতে বলা হয়েছে যে আপনার যে মার্কিন যুক্তরাষ্ট্র যে দক্ষিণ কোরিয়ার সাথে যে আপনার
সামরিক মহড়া চালায়,
সে মহড়া থেকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বিরত থাকবে। তো এখন যে বিষয়টা ছিল যে উত্তর কোরিয়া কিন্তু বিশ্বে অত্যন্ত প্রান্তীয় একটি রাষ্ট্র ছিল, এবং এই বৈঠকের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার এক ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি উত্তর কোরিয়া আদায় করে নিতে পেরেছে। তবে অনেক বিশ্লেষক এখনো মনে করেন যে উত্তর কোরিয়া হয়তো তার যে পারমাণবিক কর্মসূচি, সে পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে না, এটিকে উত্তর কোরিয়া এক ধরনের বার্গেনিং চিপ হিসেবে ব্যবহার করছে। সুতরাং এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের যে উচ্ছ্বাস, সেটি অনেকের কাছেই একটু বেশি ধরনের বাড়াবাড়ি বলেই মনে হচ্ছে, কারণ এখনো কিন্তু উত্তর কোরিয়া এক ধরনের কূটনৈতিক গেম মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খেলছে বলেই অনেকে বিষয়টা এভাবেই দেখছেন। তবে আগামী দিনগুলোতে বিষয়গুলি আরো পরিষ্কার হয়ে আসবে। তবে এখানে একটি বিষয় উল্লেখ করা দরকার যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন ধরে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পররাষ্ট্র নীতি চলে আসছিল, সেই ট্রেন্ডটা ব্রেক করে একটি নতুন ধারায় নিয়ে যেতে চাচ্ছেন, এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থকে সংরক্ষণ করবে কি করবে না সেটি আগামী দিনগুলোতে বোঝা যাবে। এবং এরই ফলশ্রুতিতে আমরা দেখি যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যে দক্ষিণ কোরিয়ার সাথে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক মহড়া, সেই সামরিক মহড়া চালাতে যে মার্কিন জনগণের মানে করের একটি বিশাল অংশ ব্যয় হয়, তিনি সেই টাকাটাকে আপনার কি বলে সেভ করতে চাচ্ছেন। তো এ ধরনের বক্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের অতীতে কোনো প্রেসিডেন্ট থেকে আমরা পাইনি, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরনের অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের যে দীর্ঘদিনের মিত্র ওই অঞ্চলে, বিশেষত দক্ষিণ কোরিয়া এবং জাপান, তাদেরকে উদ্বিগ্ন করে তুলছে। সুতরাং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ পররাষ্ট্র নীতি ওই অঞ্চলে কত সফলতা বয়ে আনবে কিনা সেটি আসলে আগামী দিনগুলোতে পরিষ্কার হয়ে উঠবে।
অনেক ধন্যবাদ সাইদ ইফতেখার। আমরা চলে যাচ্ছি প্রফেসর ইমতিয়াজ আপনার কাছে। আমরা খুবই দুঃখিত যে প্রথম যে প্রারম্ভিক বক্তব্য আপনি রাখছিলেন অনেকেই শুনতে পাননি। আমি ফেসবুকে দেখছিলাম যে অনেকেই লিখেছেন কণ্ঠ পরিষ্কার নয়, আসলে টেলিফোন লাইনটা ঠিক ছিল না। তো আপনি যদি কিছুটা অন্তত আমাদের বলেন। এবারে কিন্তু ভালো শুনতে পাচ্ছি। হ্যাঁ
আমেরিকার যেই অবস্থা ছিল বিশ্বে, সেখান থেকে একটু গুটিয়ে আনতে চাচ্ছেন তার অর্থনীতির কারণে। তিনি মনে করছেন যে গুটিয়ে আনলে তার অর্থনীতি আরো আরো ভালো হবে এবং সজাগ হবে, যেটা মানে সেই কাজ করার জন্য ওই গুটিয়ে আনার যে বিষয়টা তার একটা বড় বিষয় হবে। যে সে দেখছে যে নর্থ আর সাউথ কোরিয়া দুটোই যদি ভালো সম্পর্ক রাখে, তো সেখানে আমি ওই জায়গায় ওই পেনিনসুলাতে এরকম একটা সামরিক অবস্থা রয়েছে, আমার সেই ধরনের লাভ হচ্ছে না। বরং যদি নর্থ কোরিয়ার মার্কেটটা খোলা যায় তাহলে সেখানে আমার অর্থনীতি আরো চাঙ্গা হবে। তো ওই বিষয়টা আছে, যেটা ইনসুলার আমেরিকা যদি বলি বা এক ধরনের নতুন নিউ আইসোলেশন যদি বলা হয়, সেরকম একটা বিষয় আছে। দ্বিতীয় যে বিষয়টা
বলেছিলেন খবরে থাকার জন্য, মিডিয়াতে থাকার জন্য, এরকম
দ্বিতীয় হলে যে সবসময় মিডিয়াতে থাকার একটা
সড়ক থাকার একটা
প্রথম থেকে দেখা যাচ্ছে, সেটা ভালোর জন্য বা খারাপ তিনি বলছেন যেভাবেই হোক আমার একটা অ্যাটেনশন থাকতে হবে। এবং G7 এর পরে পরপরই এরকম একটা অবস্থায় পুরো মিডিয়া আবার তার দিকেই তাকিয়ে আছে, সেটা আমি মনে করি সে মনে করছে বা অনেকে হয়তো মনে করবে সেটা তার দিক থেকে একটা সাফল্য। তৃতীয় হলো যে তার যে ডোমেস্টিক কনস্টিটুয়েন্সি যে মিডটার্ম নির্বাচন আগামী কিছুদিন পরে হবে, স্বাভাবিকভাবে তিনি চাইবেন তার ডোমেস্টিক কনস্টিটুয়েন্সিতে নতুন ভাবে যেন একটা এক ধরনের পেস তৈরি হয় এবং একটা এনার্জি যেন পায়। এই সফরের মাধ্যমে আমরা যদি একটু ফেসবুক বা টুইটার দেখি তার যে সাপোর্ট দেয় তারা কিন্তু মহা খুশি এবং মনে করছেন যে হ্যাঁ উনি ঠিকই করেছেন। সেই হিসাবে মিডটার্ম ইলেকশনের এর প্রভাব পড়বে কি পড়বে না সেটা হয়তো খুব আর্লি, কিন্তু আমি মনে করি যে তার ডোমেস্টিক কনস্টিটুয়েন্সির দিকে তিনি তাকাবেন এবং সেই হিসাবে তার দিক থেকে সে মনে করছে যে এটা প্রয়োজন ছিল। শেষ যে জিনিসটা তুলে ধরার মতন সেটা হলো যে একটা সামরিক অর্থনীতি সেন্ট্রিক একটা আমেরিকা থেকে অসামরিক এক্সারসাইজে যাবে কিনা, অর্থনীতিতে যাবে কিনা। এটা ওই একেবারে প্রেস কনফারেন্সে যখন তিনি বললেন যে সামরিক এক্সারসাইজ আর প্রয়োজন নেই,
সামরিক মহড়া বন্ধ করার ব্যাপারে
যথেষ্ট ব্যয়বহুল, এবং একই সাথে মনে হচ্ছে যে এখন 2018 চীনের একটা বড় প্রভাব এসেছে, এবং ওই 50 দশকের বা 60 দশকের চীন আর নেই সেই অর্থে সেখানে একটা সামরিক ব্যয় করা। বরং যদি আমি অসামরিক অর্থনীতিকে যদি সামনে নিয়ে আসি তাহলে আমেরিকার অর্থনীতি ভালো করবে। মোটামুটি ভাবে আমি মনে করছি তিন চারটা বিষয়,
এই চারটি বিষয় গুরুত্বপূর্ণ। আমরা ছোট্ট একটি ব্রেক নিয়ে আবারও ফিরে আসছি বিরতি নিয়ে।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে টেলিফোন করে অথবা ফেসবুকে সরাসরি প্রশ্ন এবং মন্তব্য করতে পারেন। আর আজকের বিষয়ে আপনারা তো জানেন, যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার ঐতিহাসিক বৈঠক, এ নিয়েই আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি টেলিফোন কল এসেছে, তো আমরা নিয়ে নিচ্ছি। হ্যালো,
হ্যালো, হ্যালো, আমি মুকুল সর্দার, বাকো খুলনা থেকে আমাদের আজকের হ্যালো ওয়াশিংটনের প্যানেল সদস্য এবং সঞ্চালককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
ধন্যবাদ।
একই সাথে দর্শক শ্রোতা বন্ধুদেরও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়ের আলোকে আমি সম্মানিত প্যানেল সদস্যদের কাছে সবিনয়ে জানতে চাইব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠক পরবর্তী সময়ে যেমনটা বলেছেন, নিরাপত্তার স্বার্থে দক্ষিণ কোরিয়া পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণে সম্মত হয়েছেন বা রাজি হয়েছেন, এখন আমি যেটি জানতে চাইব যে উত্তর কোরিয়া ঠিক কি ধরনের নিরাপত্তা চাইছে, এটি একটি প্রশ্ন। আরো জানতে চাইব যে এই শীর্ষ বৈঠক থেকে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ আদৌ সম্ভব হবে কিনা বা কতটা সম্ভব হবে। আবার অনেকে যেমনটা মনে করেন যে মার্কিন প্রেসিডেন্ট চুক্তির পরবর্তী সময় আবার চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণাও দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমি আরো জানতে চাইব যে এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে মিস্টার ট্রাম্পের মনোযোগ কতটা শেষ পর্যন্ত থাকবে। ধন্যবাদ।
ধন্যবাদ, চমৎকার প্রশ্ন। তো প্রশ্ন করেছিলেন আমাদের কাছে, আপনার নামটা আমি দেখতে পাচ্ছি না, সে যাই হোক, তো প্রফেসর ইমতিয়াজ, আমরা অনেকটাই আপনার কাছে শুনেছি, তবে কিছু জিনিস, তিনটি প্রশ্ন মোটামুটি করেছেন যে পরমাণু নিরস্ত্রীকরণ সম্ভব হবে কিনা, মুকুল সর্দার যেমনটি বললেন, তারপরে উনি শেষে জানতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প চুক্তি করে চুক্তি ভঙ্গ করেছেন। সো আপনি প্রথম ভাগটা যদি বলেন যে পরমাণু নিরস্ত্রীকরণ আদৌ সম্ভব হবে কিনা।
যেই অর্থে আমরা বুঝি জিনিসটা সেই অর্থে হওয়ার কথা না কোনোভাবেই। যদি আমি বছর দেখি তাহলে হয়তো বলা যাবে যে অনেক বছর লাগবে। যে জিনিসটা হতে যাচ্ছে যেটা মোটামুটি ভাবে হয়তো বোঝা যায় যে সেদিকে হয়তো যাবে, সেটা হলো যে আমরা যখন ডিনিউক্লিয়ারাইজেশন বলছি তার মানে হচ্ছে নর্থ কোরিয়ার ভাষায় হবে যে আমেরিকা নিজেও সেখান থেকে তার নিউক্লিয়ার যেই ধরনের জিনিসপত্র আছে সেগুলো সরিয়ে নিয়ে যাবে, অন্য কথায় ওই পেনিনসুলায় আর থাকবে না। সেটা এই কাজটা করার জন্য বড় যে যার দায়িত্ব বা যার জন্য হওয়ার একটা সুযোগ আছে সেটা হলো চীন। এখন দেখা দরকার চীন কখন এই আলোচনায় বা এই কি বলা হয় যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি সেই বিষয়ে কোন সময় যোগ দিবে। তবে যে জিনিসটা আমার মনে হয় নর্থ কোরিয়া হয়তো করতে পারে সেটা আমরা অনেক বেশি দেখেছি যে ওপেন টেস্ট আমি করবো না, আমি আমার প্রযুক্তি এমন জায়গায় চলে গেছে যে সাইমুলেশন করলেই আমার আমি জানতে পারবো যে আমার কি ধরনের ওয়েপনাইজেশন সম্ভব কিনা, আমার সেই ওপেন টেস্ট করার আর দরকার নেই। আমি মনে করি যে নর্থ কোরিয়ার টেকনোলজি হয়তো ওরকম একটা জায়গায় পৌঁছে গেছে বা যেই আলোচনা শুরু হবে সেই আলোচনার মধ্যে কতগুলো বছরে সে ওই জায়গায় চলে যাবে যখন তার আর এই ওপেন টেস্ট আর প্রয়োজন হবে না। তো কিভাবে কোন জায়গায় যে ডিনিউক্লিয়ারাইজেশন হবে যে অর্থে আমরা স্বাভাবিকভাবে বুঝি আমি মনে করি না যে সেটা হতে যাচ্ছে এবং সেটা নর্থ কোরিয়া কখনো হতে দিবে না।
অনেক ধন্যবাদ সাইদ ইফতেখার আহমেদ, আপনার কাছে আসছি।
আমি প্রফেসর ইমতিয়াজ আহমেদের সাথে একমত এবং অন্যান্য বিশেষজ্ঞরাও সেটাই মনে করছেন যে উত্তর কোরিয়া হয়তো তার পারমাণবিক অস্ত্র যে কর্মসূচি সেখান সেটি বর্জন করবে না, এবং সেটিকে কারণ যারা উত্তর কোরিয়ার রাজনীতি যারা অনুসরণ করেন, উত্তর কোরিয়াকে যারা ফলো করেন, তারা দেখবেন যে পারমাণবিক অস্ত্র উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উত্তর কোরিয়া মনে করে। সুতরাং সেখান থেকে তার পক্ষে বেরিয়ে আসা অনেকটাই অসম্ভব একটা ব্যাপার। আমার অনেক সময় মনে হচ্ছে যে মার্কিন যে প্রশাসন তারা কতটা উত্তর কোরিয়ার রাজনীতি অনুসরণ করছেন, বিশেষত বর্তমান প্রশাসন, সেটিও কিন্তু একটি প্রশ্ন সাপেক্ষ। বিশেষত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই বলে দিয়েছেন যে উত্তর কোরিয়া আর হুমকি নয়। এ ধরনের বক্তব্য অনেকটাই টু আর্লি বলে অনেকে মনে করছেন। সুতরাং উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচি যদি বর্জন করে, বিশেষত আমরা দেখেছি কিছুদিন আগেই যে জন বোল্টন যে কথাটা বলেছেন যে উত্তর যে গাদ্দাফির মডেল অর্থাৎ লিবিয়ার মডেল, সেই বিষয়গুলো কিন্তু উত্তর কোরিয়া আপনার বিবেচনায় এনেছে। সুতরাং সেখান থেকে তারা ছড়ে আসবে এটি এই মুহূর্তে একটি ইম্পসিবল বিষয় মনে হচ্ছে। তবে যে বিষয়টা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ যে উত্তর কোরিয়া আসলে চাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে স্যাংশন তার উপর আরোপ করে রেখেছে সে স্যাংশন থেকে বেরিয়ে আসতে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পকে যেমন আমরা দেখছি যে তাদের এতদিন ধরে চলে আসা পররাষ্ট্রনীতি সেটিকে একটু নতুন দিকে নিয়ে যেতে চাচ্ছেন, পাশাপাশি আমরা কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রেও দেখছি যে সেই 1953 সাল থেকে চলে আসা যে পররাষ্ট্রনীতি এবং পরবর্তীতে যেটা হলো উত্তর কোরিয়াকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে নিয়ে আপনার উত্তর কোরিয়ার উন্নয়ন নিশ্চিত করা, এ ধরনের যে আপনার পলিসি, সেখান থেকে যে বর্তমান কিম জং উনের নেতৃত্ব, সেটি বেরিয়ে এসে নতুন ধারার পররাষ্ট্র নীতির দিকে উত্তর কোরিয়াকে নিয়ে যাওয়ার যে প্রবণতা, সেটি কিন্তু আমরা বর্তমান কোরিয়ান নেতৃবৃন্দের মধ্যে দেখছি। এবং তারই ফলশ্রুতি হিসাবে আমরা দেখছি যে আপনার কিম জং উন শুধু যে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন তা নয়, এই বৈঠকের কিছুদিন আগে আমরা দেখলাম যে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে আমরা উত্তর কোরিয়া দেখলাম। আমরা ইতিমধ্যে দেখেছি বৈঠকের পরপরই যে মালয়েশিয়া বলছে যে তার উত্তর কোরিয়ার সাথে আবার এবং জাপানের যে প্রধানমন্ত্রী সিনজো আবে উনিও কিন্তু উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সাথে বৈঠক করতে চাচ্ছেন। অর্থাৎ সার্বিকভাবে বিবেচনা করলে এই যে আপনার ট্রাম্প এবং কিম জং উনের মধ্যে যে বৈঠকটি হলো সেটি কিন্তু নানাভাবেই উত্তর কোরিয়ার জন্য এক ধরনের সাফল্য। এবং উত্তর কোরিয়া এই কূটনীতিটা অত্যন্ত চমৎকার ভাবে প্লে করতে পেরেছে এবং পুরো যে বৈঠকের যে ফলটা এখন পর্যন্ত উত্তর কোরিয়া তার পক্ষে নিয়ে যেতে পেরেছে বলেই মনে করছেন। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বা অন্য যারা মনে করছেন যে উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি বর্জন করবে, এটি এখনো অনেকটাই কি বলে এক ধরনের অতিরিক্ত আশাবাদ বলেই অনেকের কাছে প্রতীয়মান হচ্ছে।
অনেক বিশ্লেষকেরই মতামত এরকম যে উত্তর পূর্ব এশিয়ার নিরাপত্তার চিত্রে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে পারে এই চুক্তি। আবার বিশ্লেষকেরা এটাও মন্তব্য করছেন যে 1972 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের চীন সফরের মতও হতে পারে, যার পরে চীনের রূপান্তর ঘটেছিল। সে যাই হোক, খুবই আশাবাদী একটা মনোভাব দেখা যায় অনেক ক্ষেত্রেই। আবার প্রফেসর ইমতিয়াজ যেমনটি বললেন যে পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে খুব যে আমরা মানে কংক্রিট কিছু দেখছি সেরকম না, কিন্তু আবার অনেক ক্ষেত্রেই নিরস্ত্রীকরণ কিভাবে হবে বা কখন হবে এই বিস্তারিত না দিয়েও বলা হয়েছে যে নিরস্ত্রীকরণ করা হবে। তো প্রশ্ন নেওয়ার আগে আরেকটি ইমেল এসেছে, সেই ইমেলটি আমি পড়ছি। আমাদের এক শ্রোতা আবু নাইম লিখেছেন বাসাবো ঢাকা থেকে, আজকের আলোচনা খুবই প্রাসঙ্গিক, এই ঐতিহাসিক বৈঠক শেষ পর্যন্ত হয়েছে এটা একটি বড় বিষয়। হ্যাঁ, এটা নিশ্চয়ই বড় বিষয়, এবং শুধু আপনার কাছে নয়, সবার কাছে, বিশ্ববাসীর কাছে। আর তিনি লিখেছেন, আমার প্রশ্ন, আমেরিকা উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণে আগ্রহী এবং উত্তর কোরিয়াও এতে সম্মত হয়েছে, কিন্তু ইরানের সঙ্গে যে পরমাণু চুক্তি আমেরিকার হয়েছে তা থেকে ট্রাম্প বেরিয়ে আসা কেন, ট্রাম্পের বেরিয়ে আসা কেন? এতে কি মধ্যপ্রাচ্য সহ বিশ্বের নিরাপত্তা হুমকির মুখে পড়বে না? প্রশ্নটি নিয়ে যাচ্ছি সাইদ ইফতেখার আপনার কাছে।
এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং
আসলে আমরা আরেকটি ছোট্ট একটি মন্তব্য প্রেসিডেন্ট ট্রাম্পের, যেটি উনি ভয়েস অফ আমেরিকার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন এবং শীর্ষ বৈঠকেও রয়েছে, সেটি একটু শুনে নিই।
All right, what about our troops? Are they staying in South Korea?
Yeah, they're going to stay. We didn't even discuss that. That wasn't discussed. We are going to get out of the war games that cost so much money. You know where we... Because I think, number one, it's very provocative, and I want to do it, and I think they're very happy about it because it is so provocative, but it costs a fortune to do it, and we won't do that as long as we're negotiating in good faith.
Professor Saeed Iftikhar.
এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটি বুঝতে হলে কিন্তু যে কোরীয় উপদ্বীপের রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের রাজনীতি দুটো জিনিসকে বুঝতে হবে, এবং দুটো জিনিস কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়। উত্তর কোরিয়া ইতিমধ্যে কিন্তু শুধু পারমাণবিক অস্ত্র অধিকারী নয়, তারা পারমাণবিক অস্ত্র উন্নয়নে অনেকখানি এগিয়ে গিয়েছে, এবং এই চুক্তির মূল বিষয়টি হচ্ছে যে উত্তর কোরিয়া তার সমস্ত পারমাণবিক অস্ত্র ধ্বংস করে ফেলবে এবং কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্র মুক্ত করবে। আর অন্যদিকে যে ইরানের সাথে যে ছয় জাতির যে চুক্তি হয়েছিল, সেই চুক্তির কিন্তু মূল বিষয়টা ছিল ইরান যে পারমাণবিক কর্মসূচি শুরু করেছিল, যদিও ইরানের ভাষায় সেটি শান্তিপূর্ণ কাজে, সেইটি থেকে তারা বিরত থাকবে, এবং এর বিনিময়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরো কিছু রাষ্ট্র যে ইরানের উপর যে অবরোধ আরোপ করেছিল সে অবরোধটি তুলে নেবে। কিন্তু ইসরায়েল, সৌদি আরব, এরা মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য কিছু রাষ্ট্র যদি ইরানের উপর থেকে স্যাংশনটি তুলে নেয়, ইরান অর্থনৈতিকভাবে লাভবান হবে, এবং অর্থনৈতিকভাবে যদি লাভবান ইরান হয়, তাহলে ইরান পরবর্তীতে আবার পারমাণবিক কর্মসূচির উৎপাদন শুরু করবে, এবং তারা ইরানকে অর্থনৈতিকভাবে লাভবান করার চেয়ে ইরানকে স্যাংশনের মধ্যে দিয়ে ইরানের যে অর্থনীতি সেটিকে আপনার কি বলে এক ধরনের পঙ্গু করে রাখা, এবং ইরানকে বিশ্বের রাজনীতি থেকে বা মধ্যপ্রাচ্যের রাজনীতি থেকে একটি বিচ্ছিন্ন রাষ্ট্র হিসাবে আপনার প্রতীয়মান করা, এটি হচ্ছে ইসরায়েল এবং সৌদি আরবের ইরানকে ঘিরে যে পররাষ্ট্রনীতি। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন ইসরায়েল এবং সৌদি আরবের এই অবস্থানটির সঙ্গে নিজেদেরকে এক ধরনের কি বলে সাযুজ্য অনুভব করেছে। সুতরাং তারা মনে করে যে ইরানের ক্ষেত্রে উপযুক্ত পররাষ্ট্রনীতি হবে ইরানকে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করা, এবং অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে হলে যে ছয় জাতির যে চুক্তি হয়েছিল সেই ছয় জাতির চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরে আসতে হবে। সুতরাং এবং এর মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যে বর্তমান মার্কিন প্রশাসন মনে করছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূ রাজনৈতিক স্বার্থ, অর্থাৎ যে ক্রমবর্ধমান যে ইরানের যে প্রভাব, সে প্রভাবকে আপনার খর্ব করা যাবে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ এর মধ্যে দিয়ে।
ডক্টর, আমরা কিন্তু আজকে আমাদের যে আলোচনা, মূল আলোচনা, সেখান থেকে আমরা সরে যেতে চাই না। আপনার এই মূল অত্যন্ত মূল্যবান বক্তব্য আমরা শুনলাম, কিন্তু এই যে বলা হচ্ছে ঐতিহাসিক বৈঠক এবং পরমাণু নিরস্ত্রীকরণ, এই বিষয়টার উপরে আপনি যদি ফোকাস করেন
উত্তর কোরিয়া ক্ষেত্রে।
হ্যাঁ হ্যাঁ,
এবং এখানেও আমরা যেটা দেখলাম যে আমি একটা কথা এখানে বলতে চাচ্ছি, যেহেতু আলোচনা প্রশ্নকর্তা প্রশ্ন করেছিলেন যে কেন ইরানের ক্ষেত্রে এক ধরনের পলিসি এবং উত্তর কোরিয়ার ক্ষেত্রে আরেক ধরনের পলিসি,
উত্তর কোরিয়ার ক্ষেত্রে কেন এতটা সদয় মনোভাব এবং সিঙ্গাপুরে করলেন,
এটি একটি ভুল ধারণা। কারণ উত্তর কোরিয়া ইতিমধ্যে অত্যন্ত শক্তিশালী একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে এই যে পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়া, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের যে আপনার সামরিক এবং রাজনৈতিক স্বার্থের জন্য হুমকি স্বরূপ। কারণ উত্তর কোরিয়ার যে মিসাইল, সেটি অনেকে মনে করেন যে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মূল ভূখণ্ড সেখানে আঘাত হানতে সক্ষম। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে মূল যে আপনার পররাষ্ট্র নীতি, সেটি হচ্ছে যে উত্তর কোরিয়া কি এ ধরনের অস্ত্র থেকে বের করে নিয়ে আসা, অর্থাৎ উত্তর কোরিয়া যদি পারমাণবিক অস্ত্র গিভ আপ করে তাহলে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থকে নিশ্চিত রাজনৈতিক এবং সামরিক স্বার্থকে নিশ্চিন্ত করবে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্র এখানে মোটেই সদয় নয়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন কনসার্ন উত্তর কোরিয়া কিভাবে পারমাণবিক অস্ত্র থেকে বেরিয়ে আসবে, কিন্তু ইরান কিন্তু পারমাণবিক অস্ত্র অধিকারী এখন পর্যন্ত হতে পারেনি।
অনেক ধন্যবাদ সাইদ ইফতেখার। আমি কয়েকটি আমাদের ফেসবুকে যে সমস্ত মন্তব্য এসছে কিছুটা পড়ে আপনাদের কাছে আবারও ফিরে আসব। একটি মন্তব্য দেখতে পাচ্ছি শঙ্কর হালদার, তার প্রথম মন্তব্যে জিজ্ঞাসা করেছিলেন সিঙ্গাপুরে এই শীর্ষ বৈঠকটি কেন হলো, তারপরে আবারও লিখেছেন যে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে বেরিয়ে আসবে কি না তা সময়ই বলবে। আরেকজন লিখেছেন মুকুল সর্দার, এ বৈঠক থেকে কে বেশি লাভবান হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র না উত্তর কোরিয়া? তো উনি আবারও লিখেছেন যে আমার প্রশ্নটি নিয়ে আলোচনা করার জন্য অত্যন্ত ধন্যবাদ। তো যাই হোক, শঙ্কর হালদার আবারও লিখেছেন মাননীয় কিম কতদিন পরমাণু অস্ত্র নিষ্ক্রিয় করবে, তার কি কোনো আভাস দিয়েছেন? প্রফেসর ইমতিয়াজ, আপনার কাছে যাচ্ছি।
না, যে যতগুলো বলা হয় যেটার উপর সই করা হয়েছে সেখানে এমন কিছু আমরা সেখানে টাইম ফ্রেম নেই, যার জন্য ওই বিষয়টা আমার মনে হয় না। যেটা বলছিলাম যে মূলত আমেরিকা এই সময় নর্থ কোরিয়ার সাথে সম্পর্ক না করার কোন মানে আর কোন উপায় ছিল না, আমি যদি এইভাবেই বলি। একটা হলো নর্থ আর সাউথ কোরিয়ায় এক ধরনের মিলন ঘটছে, তো এই দুই কোরিয়া যদি একসাথে কথা বলে, একসাথে যদি তারা মেলামেশা করে, তাহলে স্বাভাবিকভাবে আমেরিকার সেখানে নতুনভাবে চিন্তা ভাবনা করা প্রয়োজন। আর তার সাথে যেটা যোগ হয়েছে সেটা হলো চীনের বড় একটা প্রাধান্য তৈরি হয়েছে, এবং একটু দেখলেই বোঝা যাবে সেটা হলো যে সিঙ্গাপুরে আসার আগে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট দুবার কিন্তু বেজিংয়ে যান। এই যে দুবার যে বেজিংয়ে যান এবং তার যে লজিস্টিক, এটা চীনের একটা সহায়তা, তিনি সিঙ্গাপুরে পৌঁছলেন, সবগুলো চীনের ভূমিকা কিন্তু বিরাট। মনে রাখতে হবে যে 50 দশকের আর 60 দশকের চীন কিন্তু এখন নেই, এরকম একটা চীনের এবং একেবারে কাছাকাছি নর্থ কোরিয়া, সেই জায়গায় আমেরিকা কতখানি এরকম একটা ব্যয়বহুল একটা জিনিস রাখবে, এবং যেটা তার সবচেয়ে খুব একটা কাজে দিচ্ছে না, বিশেষ করে নর্থ আর সাউথ কোরিয়া যেহেতু বলতে গেলে সম্পর্ক তৈরি হচ্ছে, সেখানে কোনোভাবে যদি একটা মার্কেট তৈরি হয় এবং নর্থ কোরিয়া যদি ঠিক চীনের মতনই যদি ব্যবসা বাণিজ্য শুরু করে, তাহলে নতুন ধরনের ব্যবসা বাণিজ্য আমেরিকার সাথেও হতে পারে, যেটা আমরা দেখেছি চীনের সাথে, ভিয়েতনামের সাথে সেটা আমরা দেখেছি। সেই জন্য আমি বলছি যে ওই জায়গায় যে প্রয়োজনটা ছিল সেই প্রয়োজনটা কিন্তু কমা শুরু করেছে, এবং সেটা আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প ভালোভাবেই বুঝতে পেরেছেন যে এই ধরনের একটা জিনিস করলে তার লাভ হবে। এখন ডিনিউক্লিয়ারাইজেশন হবে কি হবে না সেটা সবসময় কিন্তু অন্য কথাবার্তা বলে, যেটা বারবার ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছেন যে এটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা আগামীকাল হতে যাচ্ছে না, যতদিন লাগবে কবে হবে সেই বিষয়টাও বলা হচ্ছে না, তো সেখানে যথেষ্ট ওপেন স্পেস রেখেছে। একসময় অর্থনীতির বিষয়টা যদি বড় আকারে চলে আসে তাহলে আমার মনে হয় না এই
অধ্যাপক ইমতিয়াজ, আপনি যেরকম বললেন যে বাণিজ্যিক দিকটা বিবেচনা করে ডোনাল্ড ট্রাম্প অনেক কিছু করেছেন, কিন্তু আপনি কি আমাদের একটুখানি বলবেন যে সামরিক মহড়া যদি বন্ধ হয়ে যায়, যে সমস্ত রাষ্ট্রের সঙ্গে সদ্ভাব ইতিমধ্যেই আছে এবং মৈত্রীর সম্পর্ক আছে, যেমন দক্ষিণ কোরিয়ার সঙ্গে, জাপানের সঙ্গে এবং অস্ট্রেলিয়ার সঙ্গে, যারা এই মহড়ায় সবসময়ই যোগ দিয়ে থাকে এবং প্রশিক্ষণ লাভ করে থাকে, তাদের ক্ষেত্রে তাদের কি অবস্থা এই পরিপ্রেক্ষিতে?
তারা এই বর্তমান ইউরোপের যে অবস্থা সেই অবস্থায় হবে কিছুদিন পরে, যেটা ইউরোপের ব্যাপারে সে স্পষ্টতে বলছে যে তোমাদেরও কিন্তু খরচ করতে হবে, ফ্রি রাইডার আর আর হবে না যে আমার উপর দিয়ে সব যাবে, ওই একই কথা কিন্তু আমি মনে করি জাপানকেও বলবে, অস্ট্রেলিয়াকে বলবে। কারণ হচ্ছে যে আমার অর্থনীতি যদি সাংঘাতিক অবস্থায় থাকে তাহলে আমি অনেক কিছু করতে পারি, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ভালো করেই জানেন যে তার আমেরিকার অর্থনীতিকে নতুন ভাবে চাঙ্গা করতে হবে, নতুন ভাবে সামনে নিয়ে আসতে হবে। বিশেষ করে যদি আমি বেশ কয়েকটা দেশ দেখি যারা যেভাবে উঠে আসছে সেটা সাথে যদি আমরা পাল্লা দিতে হয়, তো সেই অর্থে আমি মনে করি যে কি জাপান কি অস্ট্রেলিয়া ওই একই দশা হবে যেটা বর্তমান জার্মানি সাথে যেটা হচ্ছে বা যেটা আমরা কানাডার সাথে যে জিনিসটা আমরা দেখলাম সেই একই জিনিস হবে সেই জায়গায়।
অনেক ধন্যবাদ। তো আমরা দেখতে পাই যে এই বৈঠক শেষে অনেকের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে যে উত্তর কোরিয়াকে বলা হয় যে মানবাধিকার বিভিন্নভাবে তারা লঙ্ঘন করে এসেছে, করছে। তো এই বিষয় নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন সেই মন্তব্য কিছুটা শুনি নেই।
So you put the human rights issue on the table today and he reacted how?
Very well. I mean, we obviously were talking about the denuclearization 90% of the time, but we put a lot of other things, including human rights were mentioned. Getting the remains back were a big factor. In fact, we put it in the document. We're able to get that in the document. We got a lot of good things in that document. That was far beyond what anyone thought was going to happen.
Give me some sort of behind the scenes. Did you issue an ultimatum to him? Did he issue an ultimatum to you?
No,
what was the reaction to the back and forth?
Not an ultimatum. We, you know, we've been dealing for 3 months, really, and we've been dealing through our various representatives, including Secretary of State Mike Pompeo, who's done a really fantastic job. So we've been dealing for a pretty good period of time, and when we met today, we got along right from the beginning. You know, for me, it's this is hour number 25. I haven't been sleeping for 25 hours. It's been a big, long negotiation, and I'm very proud of it. It starts a process, you know, that could have ended up in a war, that could have ended up with many millions of people. You know North Korea very well. Seoul has 28 million people. That could have ended up with millions of people dead, and we're going to end up with a deal.
তো আমরা তো শুনলাম মন্তব্য। তো ডক্টর ইফতেখার,
কি বিষয়ে মন্তব্য করতে বলছেন?
মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেই বিষয়টি চমৎকারভাবে হ্যান্ডেল করেছেন ডোনাল্ড ট্রাম্প, বলেছেন নানা দিকটা। তো আপনি কি মনে করছেন?
আসলে এই বৈঠকের
নানাভাবে এর ইন্টারপ্রিটেশন দেওয়া হচ্ছে এবং অনেকেই মনে করছেন যে খুব একটা কিছু বলা হয়নি কিম জং উনকে।
হ্যাঁ, আপনি সঠিকই বলেছেন। আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বৈঠকের মূল উদ্দেশ্য কিন্তু উত্তর কোরিয়ার মানবাধিকার বিষয়টি নয়, পারমাণবিক অস্ত্র কর্মসূচি। এবং যেহেতু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নানাভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচিত, আমার কাছে কেন জানি মনে হয়েছে আসলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটু রাজনৈতিকভাবে একটু সমালোচনার দৃষ্টিভঙ্গি থেকে যারা দেখেন, তারাই কিন্তু মানবাধিকার কর্মসূচির বিষয়টি সামনে নিয়ে এসেছেন। ওনাকে একটু রাজনৈতিকভাবে উনার একটা বিরোধী অবস্থান থেকে যে উনি সে মানবাধিকার বিষয়টি সেই বৈঠকে তুলেছেন কিনা। এবং আমরা জানি যে উত্তর কোরিয়ার মানবাধিকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, এই বিষয়ে কারোর মধ্যেই কোনো দ্বিমত নেই। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সাংবাদিকটাকে প্রশ্ন করেছে, অত্যন্ত চমৎকারভাবে আসলে সাংবাদিকদের সে প্রশ্নটি তিনি মোকাবেলা করেছেন বা চমৎকারভাবে উত্তর দিয়েছেন। এবং উনি বলেছেন, আমি যেটা শুনছিলাম, যে বৈঠকে আসলে 90% বিষয় কিন্তু ছিল পারমাণবিক অস্ত্রের বিষয়, কিন্তু আমি মানবাধিকারের বিষয়টি সেখানে উল্লেখ করেছি। সুতরাং এটি একটি জাস্ট ফর্মালি উল্লেখ করার বিষয় বা ওইখানেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সীমাবদ্ধ ছিলেন। এখানে আমি একটি কথা বলতে চাই যে উত্তর কোরিয়া যে আজকে আলোচনায় বসছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এবং অফিসিয়ালি তারা যে বক্তব্যটা দিচ্ছে সেটা হচ্ছে যে উত্তর কোরিয়া যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে বেরিয়ে আসে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়াকে এক ধরনের সিকিউরিটি গ্যারান্টি দিতে হবে। অর্থাৎ যে বর্তমান যে উত্তর কোরিয়ার যে কমিউনিস্ট পার্টি, যেটিকে ওয়ার্কার্স পার্টি নামে পরিচিত, এবং যার নেতা হচ্ছে কিম জং উন, তারা উত্তর কোরিয়া ক্ষমতায় থাকবেন এবং উত্তর কোরিয়ার আভ্যন্তরীণ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না। অর্থাৎ উত্তর কোরিয়ার ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মাথা ঘামাবে না। সুতরাং সেই জায়গা থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত চমৎকারভাবে জাস্ট ফর্মালি হয়তো একটি কথা বলেছেন মানবাধিকার নিয়ে। সুতরাং এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার পররাষ্ট্রনীতি উত্তর কোরিয়াকে ঘিরে যেটি রয়েছে সেটি উত্তর কোরিয়া মানবাধিকার নয়, উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক অস্ত্র মুক্ত করা, এবং সেই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প সঠিক অবস্থানই বৈঠকে নিয়েছেন বলে আমি মনে করি।
অনেক ধন্যবাদ। আমরা ফেসবুক লাইভে দেখতে পাচ্ছি আমাদের অনেক শ্রোতবন্ধুরা মন্তব্য করেছেন। এনামুল হক কক্সবাজার থেকে লিখেছেন, সকলকে ঈদের আগাম শুভেচ্ছা। আমার মতে উত্তর কোরিয়া লাভবান হয়েছে বেশি, আপনারা কি মনে করেন? প্রফেসর ইমতিয়াজ, লাভবান অথবা কে লাভবান হয়েছে বা কে লাভবান হয়নি, এই বিষয়টি যদিও আপেক্ষিক এই মুহূর্তে, তবু আপনার কাছে জানতে চাইছি যে আপনি কি মনে করছেন, বা আমাদের এই শ্রোতাতে জিজ্ঞাসা করেছেন তারই জবাব চাইছিলাম।
মিডটার্ম নির্বাচন সব মিলে যদি আমি দেখি, আমি মনে করি যে সেখানে লাভবান হয়েছে। এখন ডেমোক্র্যাটসরা কি করবে সেটা উপরে হয়তো নির্ভর করবে, কিন্তু আপাতত বলা চলে যে সে ভালোভাবে লাভবান হয়েছে। কিন্তু একইভাবে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমের একটা বড় লাভবান হয়েছে, সে একেবারে বলতে গেলে ওয়ার্ল্ড স্টেজে চলে এসেছে এবং একটা ভালো অর্থে ওয়ার্ল্ড স্টেজে চলে এসেছে, এবং সে যেভাবে স্বাচ্ছন্দ্য ভাবে সিঙ্গাপুরে রাতে ঘুরে বেরিয়েছে, যেভাবে কথা বলেছে, যে বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেছে, সবাই প্রশংসা করছে। তো সেটা আমি মনে করি যে তার ঘরে যেভাবে তার একটা প্রশংসা হচ্ছে, ঘরের বাইরেও বড় ধরনের প্রশংসা হচ্ছে। যে প্রেসিডেন্ট কিমকে হয়তো একেবারে ডিক্টেটর বলা হতো, যত নেগেটিভ শব্দ আছে
আপনাদের সর্বসাম্প্রতিক খবর শোনাবেন। তো একটা ছোট্ট একটি মন্তব্য দিয়ে শেষ করছি। লিখেছেন শাহিদুল আলম স্বপন, দক্ষিণ উত্তর দক্ষিণ কোরিয়ার সীমান্তে যে প্রায় 57,000 মার্কিন সেনা মজুদ রয়েছে তা সরিয়ে নিতে ট্রাম্প রাজি থাকবেন কি, সেটা একটা বড় প্রশ্ন নয় কি? আমরা খুবই দুঃখিত, আমরা প্রশ্ন নিতে পারছি না, আমাদের সময় অনেক আগেই শেষ হয়ে গেছে। ডক্টর সাইদ ইফতেখার আহমেদ এবং প্রফেসর ইমতিয়াজ আহমেদ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এবং শ্রোতাবন্ধুরা, এখনই শেষ করতে হচ্ছে হ্যালো ওয়াশিংটন।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
শ্রোতা বন্ধুরা, তাহিরা কিবরিয়ার সঞ্চালনায় আপনারা এতক্ষণ শুনছিলেন আজকের বিষয়, আজকের হ্যালো ওয়াশিংটন, এবং সরকার কবিরুদ্দিন আমাদের মাঝে আছেন সংক্ষিপ্ত সংবাদ নিয়ে।
জি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বুধবার ঘোষণা দিয়ে বলেছেন উত্তর কোরিয়ার তরফ থেকে পারমাণবিক কোনো হুমকি এখন আর নেই। সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে শীর্ষ বৈঠক সেরে একথা বললেন তিনি দেশে ফিরে এসে। এই মাত্রই ফিরলাম দীর্ঘ পথ পাড়ি দিয়ে বললেন তিনি, বললেন ওই যেদিন দায়িত্ব হাতে নিয়েছিলাম সেদিনের তুলনায় সবাই এখন আরও বেশি নিরাপদ বোধ করতে পারেন আপনারা। টুইট বার্তায় বললেন, লিখলেন কিম জং উনের সঙ্গে দেখা হলো, আগ্রহ উদ্দীপক ঘটনা, অস্থিবাচক অভিজ্ঞতা হলো, উত্তর কোরিয়ার সম্ভাবনা অতীব উত্তম। শীর্ষ আলোচনায় মঙ্গলবার কিম পূর্ণাঙ্গ পরমাণু মুক্তকরণে সম্মত হন, একথা বলেই ট্রাম্প অপ্রত্যাশিতভাবে উল্লেখ করেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া তিনি বন্ধ করে দিচ্ছেন। চীনের বিশাল সংকট কবলিত টেলিকমিউনিকেশনস ব্যবসা সংস্থা জিটিইর শেয়ার দর পড়ে গিয়েছে আজ বুধবার 40% বেশি নিচে। বাণিজ্য বিধিনিষেধ লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে $100 কোটি জরিমানা দিতে সম্মত হবার পর প্রথম দিনের বেচাকেনার এই দশা হয় জিটিইর। ফুটবলের গভর্নিং বডি ঘোষণা দিয়েছে 2026 বিশ্বকাপের আয়োজক দেশ হবে যৌথভাবে ক্যানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। 2018 বিশ্বকাপ শুরু হচ্ছে আগামীকাল রাশিয়ায়, রাশিয়া এবং সৌদি আরব খেলবে প্রথম খেলায়। পশ্চিমবঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক অমিয় চৌধুরী মঙ্গলবার রাতে মারা গিয়েছেন, জানাচ্ছেন পরমাশিস ঘোষ রায়।
পূর্ববঙ্গের ফরিদপুরে 1938 সালের 18 জুলাই জন্মগ্রহণ করার পর ছাত্রজীবন পূর্ববঙ্গে কাটিয়ে পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাজীবন শেষ করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজে যোগদান করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের বিশিষ্ট জনেরা। পেয়েছেন মুক্তিযুদ্ধের সম্মান বাংলাদেশ সরকারের পক্ষে। সেই সাথে তার পুরস্কারের ঝুলিতে রয়েছে সরকারি বেসরকারি অজস্র সম্মান পুরস্কার। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
সঞ্জনা,
ধন্যবাদ। এই সঙ্গেই আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। ফেসবুকে যারা ছিলেন আমাদের সঙ্গে এবং বেতার তরঙ্গে যারা ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম এবং আমাদের প্রকৌশলী ছিলেন লিনাস রেমকাস। আমি সঞ্জনা ফিরোজ আগামীকাল আমাদের অনুষ্ঠান দেখবার এবং শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমরা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.